بسم الله الرحمن الرحيم মানুষের মুখে প্রায় শুনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করতেন না। কোরআন হাদিসের আলোকে এই কথাটির সত্যতা বা ভিত্তি কতটুকু, এ কথাটা কোন সহিহ হাদিসে এরকম পাওয়া যায় না। একটা হাদিস আছে কিন্তু সেটা সহিহ হাদিস না, এই জন্য একিন করে এটা বলা মুশকিল। মজবুত কোন হাদিস না থাকায় এ কথার ভিত্তি দুর্বল, ফেললে হইতেও পারে কিন্তু নিশ্চিত না। কোন কোন ওয়াইজিনের কাছ থেকে শোনা যায় ওমর রাজিয়াল্লাহ তাআলা ইসলাম গ্রহণের পূর্বে একেবারেই অজ্ঞ ছিলেন, কথাটা কি সঠিক? তা মনে হয় না, এটা কথাটা সঠিক না। কারণ নবীজি দুইজনের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ ওমরকে বা আবু জাহেলকে মুসলমান বানায় ইসলামের শক্তিকে বাড়ায় দাও। এই দোয়াটা ওমরের ব্যাপারে কবুল হয়েছে, আবু জাহেলের ব্যাপারে কবুল হয়নি। তো তিনি যদি একেবারে অজ্ঞ লোক হবেন, তো নবীজি হাজার হাজার মানুষ থেকে যে দুইজন বাছনি করলেন, তার মধ্যে একজনকে ওমর আর একজনকে আবু জাহেল, তারটা কবুল হয়নি। বুঝছেন, এর মধ্যে হেকমত আছে। কারণ হক আর বাতিলের একটা লড়াই কিয়ামত তক চলবে, আল্লাহ ইমানদারদের ইমান পরীক্ষা করবে। নেই দুজন যদি হয়ে যেত তো হক বাতিলের লড়াই ওই দিন শেষ, বাতিলের পক্ষে কেউ আর থাকতো না। আল্লাহ মুসলমানদের ইমান পরীক্ষা নেবেন এটা তো হয় না, থাকে না। এই জন্য দুজনের ব্যাপারে কবুল হয় নাই, ভাগ্যবান তার ব্যাপারে কবুল হয়েছে। তাবলিগের সাথীদের মুখে শোনা যায় রসুল সাল্লাল্লাহু সাল্লাম এর কাছ থেকে 9 থেকে 13 বছর সাহাবাগণ ইমান শিখেছেন। 9 থেকে 13 এর ব্যাখ্যা কি, এটা কি কথা হলো? 9 থেকে 13 বছর হুজুর যেদিন নবুয়ত পাইছে সেদিন তো ইমানের দাওয়াত দিচ্ছে, নবুয়তের প্রথম বছর থেকে। কাজে বলতে পারে নবুয়তের প্রথম দিন থেকে, নবী হওয়ার প্রথম দিন থেকে মেরাজের যে 5 ওয়াক্ত নামাজ আসলো এর আগ পর্যন্ত ওই ইমানের ব্যাপারেই হুকুম আহকাম নাযিল হয়েছে। যেদিন নবুয়ত পাইলেন, নবী হইলেন, সেদিন তো নিয়ে মেরাজে নামাজ আসা পর্যন্ত কি হুকুম আহকাম আসছে ইমানের? এবার নামাজ এসে গেল, নামাজের হুকুম আহকাম এসে গেল, তো সেটা তো 9 থেকে 13 না, বল 1 থেকে 9 হইতে পারে। কারণ মেরাজ কোন বছর হয়েছে, নবুয়তের কোন বছর, এটা মতবিরোধ আছে। হিজরতের আগে হয়েছে, মদিনা হিজরতের আগে হয়েছে, তো ওর আগ পর্যন্ত তো ইমান শিখছে, ইমানের দাওয়াত দিচ্ছে। ইমানের অনেক আরকান আছে না, আমানতু বিল্লাহি ও মালায়েকাতি, এইগুলোর ব্যাখ্যা শিখছে, কিন্তু 9 থেকে 13 না। বরং এরকম বলা যায় 1 থেকে 9, নবুয়তের 1 থেকে 9। জিন বা জাদুর চিকিৎসায় মুসলমান না পারলে কোন অমুসলিমের কাছে যাওয়া যাবে কিনা? না, অমুসলিমরা তো কুফরি কালাম দিয়ে চিকিৎসা দেয়। অমুসলিমরা যে চিকিৎসা দেয় না কি দিয়ে? কুফরি কালাম দিয়ে। তার কাছে গেলে তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে। একজন মুসলমানের জন্য রোগে কষ্ট করা সম্ভব, কিন্তু কোন কিছুর বিনিময় ইমান নষ্ট করা সম্ভব না। সব ধ্বংস হয়ে থাকে, আমার ইমান ঠিক রাখতে হবে, এটা দিয়ে জান্নাতে যেতে হবে। বাড়ি চলে গেল, ঘর চলে গেল, টাকা পয়সা চলে গেল, বিবি চলে গেল, সন্তান চলে গেল, সব চলে গেল, আবার আল্লাহ ইমান থাকতে হবে। কোনো কিছুর বিনিময় ইমানকে নষ্ট করা, ইমানকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। হিন্দু যদি গাছপালা দিয়ে ওষুধ দেয় সেটা খাওয়া যাবে, কিন্তু হিন্দু যদি গাছপালা দিয়ে কি দেয় সেটা আমি মানা করতেছি না, কিন্তু হিন্দু যদি ঝাড়ফুঁক করে ওটা মানা করতেছি, ওটা কুফরি কালাম। এই যে আপনারা সাধনা ওষুধালয়ের অনেকে ওষুধ খায়, তো হিন্দুরা আবিষ্কার করছে, সে ওষুধ মুসলমানরা খাইতেছে না? কোন আলেমকে নিষেধ করছে? এতগুলো সব গাছপালা, গাছের শিকড়। আপনার মাদ্রাসার জন্য টাকা দিতে চাইলে এখনো কি সুযোগ আছে? আপনার বিল্ডিং কমপ্লিট করতে আরো কত টাকার প্রয়োজন? বিস্তারিত জানাইলে খুশি হব। হ্যাঁ, এখনো সুযোগ আছে। আমাদের নতুন মাদ্রাসা তৈরি হয়েছে, 10 তলা বিল্ডিং। হ্যাঁ, তো এটা এখনো সুযোগ আছে। আমাদের বার্ষিক সভায় যে হিসাব দিছে, কয়েকদিন আগে বার্ষিক সভা হয়ে গেছে, আপনাদের এখান থেকে অনেকেই গেছিল, সেখানে হিসাব দিছে, তাতে দেখা গেল এই বিল্ডিং ফিনিশিং কাজ শেষ করতে 7 তো হয়ে গেছে, 7 সব কমপ্লিট, ফিনিশিং কাজ কমপ্লিট করতে 2টা লিফট সহ 2টা আরো 3 কোটি টাকা লাগবে। বিশাল বিল্ডিং, তো অনেক বড় বিল্ডিং, তো কত লাগবে? আরো 3 কোটি টাকা লাগবে। এর মধ্যে 2টা লিফটের দাম 75 লক্ষ টাকা। 2টা লিফটের দাম কত? তাহলে ফিনিশিং কাজে লাগবে 2 কোটি 25 লাখ টাকা। এছাড়া বিল্ডিং এর কাজ চালু রাখতে যে আমরা কিছু কর্জ হয়ে গেছি, লোন আপনাদের থেকে আমি লোন নিছি। লোন দেন, ব্যাংকে ফেলে না রেখে আল্লাহর ব্যাংকে ফেলে রাখেন। আপনার যখন দরকার হয় সপ্তাহ 10 দিন আগে জানায়েন, আপনার লোন আমরা শোধ করে দিই। এই মজলিসে অনেক লোক থাকতে পারে যারা লোন দিছিল, আবার যখন চাইছে আমরা ফেরত দিয়েছি, টাকা আসতে থাকে আসতে থাকে। এখনো প্রায় 2 কোটিরও কিছু বেশি লোন রয়ে গেছে, 2 কোটি, আর ওদিকে লাগবে 3 কোটি। তার মানে এই মাদ্রাসার ভবন কমপ্লিট করতে 5 কোটি টাকার দরকার। এর মধ্যে আমি যে এক জুমায় আবেদন জানাইছিলাম না, আলহামদুলিল্লাহ আমার আবেদনে সাড়া দিয়ে অনেক ভাই ওখানের আজীবন সদস্য হয়েছে। একবারে বা কিস্তিতে 1 লক্ষ টাকা দিয়ে অনেক ভাই, আপনাদের মধ্যে অনেক ভাই আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের কারণ ওয়েবসাইট তো সারা দুনিয়ায়, আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের অনেক মানুষ। কালকে এক ভাই গেছে, উনি 7 জনকে মানাইছে তার পরিবারে, আপনাদের পাশে থাকে হিকমা হাসপাতালে, হিকমা হাসপাতালের ডাক্তার, তার বাপ মা স্বামী স্ত্রী 7 জনে মানাইছে আজীবন সদস্য। কোন কোন আল্লাহর বান্দা আছে তার ফ্যামিলিতে 10 জন মানুষ, ছেলে মেয়ে মিলে, নাতি নাতকুর মিলে, তুলে 10 জনে মানাইছে। এখানে আর্থিক সহযোগিতা করা উদ্দেশ্য। আশা করি হাসরের ময়দানে আল্লাহ এই তালিকা ধরে ডাক দিবেন, কারা কারা জামিয়াতুল আবরার বানাইছিলে আসো, কারা কারা জামিয়াতুল আবরার বানাইছিলে আসো। তবে এখন আমি বলবো, আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছেন তারা একবারে বা কয়েকবারে, কমপক্ষে, বেশি দেওয়া নিষেধ না, কমপক্ষে 1 লক্ষ টাকা দিয়ে এই মাদ্রাসার আজীবন সদস্য হয়ে যান। আর যারা পারেন না, সে যা পারেন, 5,000 পারেন, 10,000 পারেন, 1,000 পারেন, সে এটা দিয়ে শরীক থাকেন। এত বড় একটা কাজ, এটা তো কেন্দ্রীয় মাদ্রাসা, এটা আঞ্চলিক মাদ্রাসা না, এখান থেকে সারা বাংলাদেশ কন্ট্রোল করা হয়। বাংলাদেশের মাদ্রাসাগুলো কেন্দ্রীয় মাদ্রাসা, এখান থেকে শুধু ছাত্র পড়ানো হয় না, জনগণের জন্য অনেক কিছু করা হয়, তবলিগ করা হয়, দাওয়াতুল্লাহ করা হয়, নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শেখানো হয়, রাবেতা নামে পত্রিকা বের করা হয়, বই পুস্তক, আমরা বই পুস্তক, বিভিন্ন বিষয় ভিত্তিক বই পুস্তক লেখা হয়, এছাড়া সাপ্তাহিক প্রোগ্রাম হয়, মাসিক প্রোগ্রাম হয়, বাৎসরিক প্রোগ্রাম হয়। তার মানে জনগণকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য বহুমুখী প্রোগ্রাম হয়। এই ধরনের মাদ্রাসায় দান করলে যারা শুধু পড়া হয়, ছাত্র পড়ায় আর কিছু না, খালি ছাত্র পড়ায়, সেই তুলনায় এই ধরনের মাদ্রাসায় দান করলে সব অনেক বেশি হয়, খেদমত যত বেশি সব তত বেশি। আল্লাহ তাআলা মুসলমান ভাইদেরকে এই মাদ্রাসার নির্মাণ কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন।
আমিন।
বেশি না পারেন আঙ্গুল কাটায় শহীদ হয়ে যান, আঙ্গুল কাটায় শহীদ হয় না, মানে যা পারেন তাই দিয়েও শরীক থাকেন। অনেক সময় অল্প টাকায় অনেক টাকা টেনে নিয়ে আসে, আপনি 1,000 দিলেন, আপনার তৌফিক নেই, কিন্তু আপনার ইখলাস আছে, কি আছে, এই 1 লাখ টাকায় হয়তো এই 1,000 টাকায় দেখা যাবে 50 লাখ টাকা লয়ে গেছে। আল্লাহ কুদরত। ঘরে বসে কোরআন তেলাওয়াত করা আর ওয়াজ মাহফিলে গিয়ে কোরআন শোনার মধ্যে কোনটি উত্তম? তেলাওয়াত করার শোনা দুটোটা সমান, তেলাওয়াত করলে যে সব, শহীদ তেলাওয়াত শোনা একই সব, কিন্তু কোন ব্যক্তি থেকে শুনতে হবে, টেপ রেকর্ডে শুনলে হবে না, সরাসরি কোন ব্যক্তি পড়তেছে সেটা তার মুখেতে শুনলেন বা মাইকতে শুনলেন একই কথা, একটা ব্যক্তি পড়তে হবে। তো টেপ রেকর্ডে তো এই মুহূর্তে কোন ব্যক্তি পড়তেছে না, ওটা সংরক্ষণ করা হয়েছে, ওটা এখন ছাড়া হয়েছে, ওটা শুনলে সব হবে না, ওটার দ্বারা অন্য কিছু কাজ হয়, তেলাওয়াতের ধরন বোঝা যায়, কিছু ভুল ঠিক করা যায়, এই টাইপের কিছু ফায়দা হয়। বেস্টেজ দেওয়ার একটা মশলা আছে, গোসলের সময় পেশাবের জায়গার উপরের চামড়ার ভিতর পানি পৌঁছানো ফরজ, যদি পানি না পৌঁছে তো গোসল হবে না। পেশাবের জায়গার উপরের চামড়া, এইভাবে করলে তো বুঝে আসে না। বলতে হবে যে মুসলমানি করা হয় না, তো মুসলমানি করে বাড়তি চামড়াটা তো ফেলে দেয়। এখন তো কাফেররাও কিন্তু মুসলমানি করতেছে, মুসলমান না তারা, কিন্তু বিভিন্ন রোগের থেকে বাঁচার জন্য তারাও কি করতেছে, মারাত্মক রোগ হয়, এই জন্য কাফেররাও করতেছে। এই যে খৎনা করা বা মুসলমানি করা করলে পুরুষঙ্কার আগাটা কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ারের পরে একটা জায়গায় কিছু চামড়া ভাঁজ হয়ে থাকে, গোলাকার ভাবে কিছু চামড়া কি হয়, ভাঁজ হয়ে থাকে, ওটার কথা বলতে এখানে, কিন্তু প্রশ্নকারী খুলে বলতে পারেন। ওই ভাঁজ হওয়া চামড়ার ভিতরে, ভাঁজ হওয়া চামড়ার ভিতরে গুরুত্ব সহকারে পানি পৌঁছাইতে হবে, খালি ঢেলে দিলে হবে না, হাত দিয়ে ডলে ডলে ওই চামড়ার সব জায়গায় পানি পৌঁছাইতে হবে, তা না হলে গোসল। এখন বুঝছেন আপনারা, এটা বুঝাইতে চাইছে, কিন্তু উনি প্রশ্নটা খুলে বলতে পারে নাই। আমি একজন মুসলমান, আমি ইসলামী বিভিন্ন হুকুম আকাম মেনে চলার চেষ্টা করি, আমি যে হকের উপর থেকে আমল করছি তার প্রমাণ কি, বা কিভাবে বুঝবো যে আমি হকের উপর আছি। আপনি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন, তাদেরকে বলেন আমি এই কাজ এইভাবে করি, এই কাজ ব্যবসা বাণিজ্য এইভাবে করি, চাকরি এইভাবে করি, আমার বিবির সাথে আচরণ এই, আমার সন্তানদের সাথে আচরণ এই, আমার প্রতিবেশীর সাথে আচরণ এই। এখন হুজুর বলেন আমার এই কাজগুলো ঠিক আছে কিন্তু, আপনি একা তো বুঝবেন না, কোন আলেমের কাছে আপনি কি করেন ওটা পেশ করতে হবে। উনি যদি বলে হ্যাঁ আপনার সব কাজ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করেন, আর যদি বলে এইটা এটা ভুল আছে, ওটা ঠিক করে দেন। হোমিও ঔষধে অ্যালকোহল আছে, এই ওষুধ খাওয়া যাবে কিনা, অ্যালোপ্যাথি কে নেই, অ্যালকোহল তো সব ওষুধে আছে, ওষুধটা ঠিক রাখার জন্য দিতে হয়। আর যে অ্যালকোহল হারাম সেটা হলো আঙ্গুর থেকে হয়, ওটার নাম হলো রিক্টিফাইড স্পিরিট, রিক্টিফাইড ওইটা হারাম, কিন্তু ওটা এত দামি যে এটা ওষুধের মধ্যে দিলে পোষাইব না। ওষুধের মধ্যে দেয় ওই তালের রস, খেজুরের রস, গম গম ভিজানো পানির থেকে, বুঝেন নাই, এই ধরনের কম দামি যেটা ওটা হারাম না, ওইটা দেয়, ওইটা দেয়, তো ওটা দিলে এই ওষুধগুলো হারাম হবে না। হ্যাঁ, তা হইতে পারে। গাড়ি করার জন্য আমার হাতে 5,00,000 টাকা আছে, যা 3 মাস সময় ধরে অল্প অল্প করে গাড়ির শোরুমে দেই এবং 3 মাস পর গাড়ি ক্রয় করি। এখন যেদিন আমার হাতে 5,00,000 টাকা আসলো, ওই দিনে কি যাকাতের হিসাবের বছরের 1 তারিখ বা প্রথম দিন ধরব না? এটা তো খরচ হয়ে গেল, যাকাতের 1 দিন ধরতে হবে, টাকাটা আসছে আজ টেকসই হয়েছে, টাকাটা আসছে এবং জমা আছে ওইখান থেকে 1 বছর, এরা তো কয়েকদিন পরে কি হয়ে গেল, খরচ হয়ে গেল। যদি এই টাকা যেদিন আসছে ওই দিন থেকে হিসাব ধরার দরকার নেই। তালাক সম্পর্কে মাসালা, কি কি কারণে তালাক হয়ে যেতে পারে, এটা তো 1-2 কথায় বোঝানো যাবো না, এর উপরে মোটামোটা কিতাব লেখা হয়েছে, যদি এটা এক কথায় আপনাকে বুঝাই দিব এটা হবে না। যদি সিম্পল তালাক দেয়, সিম্পল তালাক মানে বাইন বলে নেই, তাহলে এক আর দুই পর্যন্ত দিলে এই বিবিকে আবার কি করা যায়, ছড়াই নেওয়া যায়। আর যে বাইনও বলে ফেলে আইন গাইন বাইন, তখনও দুই তালাক পর্যন্ত বিবাহ দোহরাইয়ে দ্বিতীয়বার বিবাহ পড়ায় বিবিকে আনা যায়। কিন্তু তিন দিন ফেললেন তো জবাই করে দিলেন, তিন দিন ফেললেন তো কি করলেন জবাই করে ফেললেন, এটার আনার সহজ কোন রাস্তা নেই, সহজ কোন রাস্তা নেই। আপনার ইদ্দত পালন করবে, তিন হায়েজ, তারপরে অন্য কোথাও বিবাহ হবে, সেই লোক যদি আবার তালাক দেয়, যদি দেয় নাও তো দিতে পারে, যদি দেয় তো তার ইদ্দত পালন করতে হবে তিন হায়েজ, তারপরে আপনি আর ওই মহিলাদের রাজি থাকেন, তাহলে আবার পড়াই দেওয়া যাবে। এটা যদি শর্ত সাপেক্ষে করে, তুমি বিয়ে করবার করে ছেড়ে দিবা, এরা চুক্তি করে দেয়, তাহলে লানতের কাজ, অভিশাপের কাজ। কোন মহিলাকে শরীয়ত বলে নাই যে আবার ওই স্বামীর কাছে আসো, না আসা উচিত। যে স্বামী তিন তালাক দিল তার কাছে না আসা উচিত, এত বড় জালেম, আল্লাহ তিন তালাক দেওয়া হারাম করছে, হারাম করার পরে জালেম, তার আমি এত সেবা করলাম, আমার না একটা ভুল হয়ে গেছে, তাহলে তিন তালাক দিবে, না আসা উচিত। যে মহিলাকে তিন তালাক দেওয়া হয় তার এই স্বামীর কাছে না আসা উচিত, শরীয়ত আসতে কোনো বাধ্য করে নাই। স্ত্রী প্রেগনেন্ট কত মাস পর্যন্ত সহবাস করা যাবে, এটা শরীয়তে কোন নির্ধারিত টাইম নেই, নির্ধারিত টাইম নেই। সন্তান হওয়ার আগ পর্যন্ত সহবাস করতে পারবে, তবে স্বামীকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পেটের বাচ্চার উপরে কোনো প্রেসার না পড়ে, চাপ না পড়ে, বাচ্চার কোনো ক্ষতি না হয়। এই জন্য আমার যে ইসলামী বিবাহ, এখানে আমি যে হাদিস থেকে পদ্ধতি লিখছি, পদ্ধতি লিখছি না, এটা আপনারা ইসলামী বিবাহের মধ্যে দেখে নেবেন। এই পদ্ধতি অবলম্বন করলে কোন অবস্থায় স্ত্রীর শরীরে চাপ পড়ে না, বাচ্চা থাকুক বা না থাকুক শরীরে চাপ পড়বে না। তো এটা তো আর এর থেকে ভাঙিয়ে বলা যায় না, আমার লেখা ইসলামী বিবাহের মধ্যে, ইসলামী বিবাহ নামক কিতাবের মধ্যে স্ত্রীর হক, ওখানে হাদিসে বর্ণিত তরিকা লেখা আছে। এতে আপনার জরুরত পুরা হয়ে যাবে, স্ত্রীর উপরে কোনো প্রেশার পড়বে না, কোনো প্রেশার পড়বে না। নবীদের তরিকা শিখাইছে, নবীদের সবকিছু শিখাইছে, এটাকে না শিখাই রয়েছে, এটাও তিনি এরকম আম মজলিসে শিখাই দিচ্ছেন, এইভাবে করতে হবে। মোনাজাতের শেষে হে আল্লাহ আপনি নবীজির ওসিলায়, নবীজির উপরে দুরুদের ওসিলায় আমার দোয়া ও মোনাজাত কবুল করুন বলা, মোনাজাত কবুলের সহায়ক কিনা, নেক কাজের ওসিলা দেওয়া যায়। আমি বয়ানের মধ্যে বললাম তো, তিনজন সাহাবি পাহাড়ের গুহায় আটকা পড়ছিল, তারা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলো না, দেওয়া যায়, তাদের বলতে দোষ নেই। কিন্তু সুন্নত তরিকা হল হামদ সালাত এবং আমিনের মাধ্যমে মোনাজাত শেষ করা। আর হামদ সালাতের জন্য এই আয়াতটা পড়া উত্তম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। ওই আয়াতগুলো পড়া উত্তম। এমনি হামদ সালাত পড়তে পারবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم تسليما.